রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله مدري চ্যানেলের দর্শক শ্রোতা, রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম, আন্তরিক মুবারকবাদ। আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত এবং বরকত তা শ্রবণ করব। আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আর এই হাদিসে মুবারকা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব যার নাম হচ্ছে ফাইজানুস সুন্নাত, এর 397 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন কনজুল উম্মাল শরীফ থেকে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়ে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। দুরূদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান যারা এই দুরূদ শরীফ পাঠ করেন। ইনশাআল্লাহ এই দুরূদ শরীফ দুনিয়াতে উপকার হবে, কবরে উপকার, কিয়ামতের ময়দানে মিজানের ফাল্লার মধ্যে যেখানে নেকিকে ওজন দেওয়া হয় সেখানেও তার জন্য উপকার, হাশরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের সায়ার নিচে দুরূদ শরীফ পাঠকারীর জন্য ফজিলত, সর্বশেষ যা অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের সুপারিশের সৌভাগ্য লাভ হবে। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা সকলেই অবগত রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান সপ্তাহে 3 দিন, শুক্র শনি এবং রবিবার, 3 দিন এই অনুষ্ঠান আমাদের দেখার আমাদের সৌভাগ্য হয়। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমরা শ্রবণ করি, আমরা হামদে বারে তাআলা শ্রবণ করি, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাত রাসূলকে আমরা শামিল করি। তারপরে আমরা একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেই বিষয় বর্তমান সময়ে প্রেক্ষাপট অনুযায়ী প্রয়োজনীয়, ওই বিষয়ের মধ্যে হয়তো থাকবে আমাদের নেকির দিকে অগ্রসর হওয়ার, হয়তো ওই বিষয় হবে আমাদের গুনাহ থেকে বাঁচার, মন মানসিকতা হওয়ার কোন মাধ্যম। ইনশাআল্লাহ আজওয়াজাল এর ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা শুরুতেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করবো হামদে বারী তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আজকে যে আমরা আলোচ্য বিষয় নিয়েছি বিষয়ের দিকে ইনশাআল্লাহ আমরা অগ্রসর হব, সাথে আপনাদের কল আপনাদের এসএমএস কেও আমরা সামিল করব। আসুন শুরুতেই আমরা রহমত পূর্ণ প্রভাতি অনুষ্ঠানে আল্লাহ তাআলা রহমত পাওয়ার জন্য শুরুতেই কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করুন।
প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে এবং পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আদবের সাথে খুব মনোযোগ সহকারে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله عليه وسلم
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم পবিত্র কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করা, তেলাওয়াত শ্রবণ করা, এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 10টি নেকি, কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি। আর আমরা সকলে জানি যে কোরআনুল করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড়, আমাদের জন্য অনেক বড় নিয়ামত। পৃথিবীর মধ্যে শুধুমাত্র আল কোরআন যা তেলাওয়াত করা সওয়াব, তেলাওয়াত শ্রবণ করা সওয়াব, কোরআনুল করিমকে জিয়ারত করা দেখা তাও সওয়াব, এবং স্পর্শ করা কোরআনুল করিমকে হাত দিয়ে স্পর্শ করা এটাও কি সওয়াবের মধ্যে। পুরো পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি শুধু একমাত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল করিম পড়া শোনা দেখা স্পর্শ করা প্রত্যেকটা সওয়াবের মধ্যে, নেকির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল করিমের প্রতি মহাব্বত অন্তরে স্থাপন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা হামদ বারি তাআলা শ্রবণ করি।
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলত ভালে ইয়া আল্লাহ ইয়া তুমি স্রষ্টা দীন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি শুনে ডালে ডালে সকল ফুল ফনে আল্লাহ 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 দুনিয়া পানির পাশে বর্ষে সবার উপর বর্ষণ হয় রহমতে আল্লাহ 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 তার যিনি সব নবীদের সরদার আল্লাহ 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 আল্লাহ
রবের কিভাবে প্রশংসা করে। মুসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করা শুরু করলেন, অন্তর মধ্যে এই খেয়াল আসলো মনে হয় এই জঙ্গলে আমি মাত্র একজন আল্লাহ তাআলার সৃষ্টি যে আল্লাহর প্রশংসা করে যাচ্ছে। এই ধ্যান এই খেয়াল আল্লাহর নবী হযরত সাইয়্যিদুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের অন্তরে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক ওই মুহূর্তে মুসা আলাইহি সালাতু ওয়া সালামকে নির্দেশ দিলেন, আপনার হাতে যে আশা যে লাঠি তাকে আপনি এই জমিনের মধ্যে আপনি নিক্ষেপ করুন। মুসা আলাইহিস সালাম যখন ওই জমিনের উপর নিক্ষেপ করলেন, আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে তিনি কি দেখতে পেলেন? এক সাগর, পুরা প্রবাহমান সাগর। আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন, আপনার সেই লাঠি দিয়ে ওই সাগরের উপর আপনার ফানের উপর আঘাত করুন। আঘাত করার সাথে সাথে দেখতে পেলেন এক পাথর, বললেন আপনি আবার ওই পাথরের উপরে আঘাত করুন। যখন মুসা আলাইহিসসালাম ওই পাথরের উপর আঘাত করলেন, পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল আর সেখানে একটি পাখি বসা। আল্লাহ, ওই পাখির সাথে মুসা আলাইহিসসালাম কিছু কথা বললেন যে তুমি কতদিন থেকে এখানে, আমার তোমার কাজ কি? ওই পাখি বলে আমি আজ থেকে প্রায় 300 বছর আমি এই পাথরের মধ্যে, আমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার রবের সৃষ্টিকর্তার প্রশংসা করা। কিন্তু ওই জায়গায় পাখি একটি জগতের মানুষকে একটি মেসেজ দিলেন, আমাদেরকে, আমরা যারা ঘুমন্ত অবস্থায়, আমরা যারা সৃষ্টিকর্তার প্রশংসা থেকে দূরে, তাদের জন্য একটি মেসেজ দিলেন। ওই পাখি বলে আমার রব আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন একবার আমাকে কি দেয়, খাবার দেয়। আমার রবের পক্ষ থেকে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকে। আমি এই খাবার পর্যন্ত আমি আমার মুখে নেওয়া থেকে আমি বিরত থাকি, আমি আহার করি না। কেন? যদি ওই খাবার আহার করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তখন তো আমি গাফিল অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির থেকে উদাসীন অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে।
ঘিরে আছে তোমার কায়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার কায়ায় দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
দর্শক শ্রোতা, ওই ব্যক্তি বড় হতবাগা যার রাত চলে যায়, দিন চলে যায়, কিন্তু সে তার সৃষ্টিকর্তার প্রশংসা করতে পারে না। সে তার রবকে, আল্লাহকে একবার সে আল্লাহ বলে ডাকে না। বড় হতবাগা, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কিন্তু বড়ই আফসোস যে কালামের মধ্যে অবশ্য আমরা শুনছি এখন হান্দের মধ্যে সমস্ত নিয়ামত আমরা যাই দেখতে পাচ্ছি, কি নিয়ামত বলবো। আল্লাহ তাআলার এমন কিছু নিয়ামত আছে যেগুলো আমরা জানিও না, যেগুলো আমাদের ইলম, আমাদের জ্ঞানের বাহিরে, যা আমরা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই। এই নিয়ামতের অসংখ্য নিয়ামত যা এক এক সিরিয়াল বা বলতে বলতে অনেক সময় লাগবে। এই সমস্ত নিয়ামত যে রব্বুল আলামিন, যে আহকামুল হাকিমিন আমাদেরকে দান করলেন, ওই রবের প্রশংসা আমরা কেন করব না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করার মতো তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন একটি বিষয় নিয়ে অনুষ্ঠানে আমরা উপস্থিত হই, আর মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে ওই বিষয় নিয়ে আলোচনা পেশ করেন। আজকে এমন একটি বিষয় আমরা অনুষ্ঠান আলোচনা করব যার খুবই অভাব, যার আমল আমাদের সমাজে খুবই অভাব। এই বিষয়ের দিকে আজকে আমাদের কোনো দৃষ্টিপাত আমাদের নাই, আর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা একজন মানুষের জন্য, যে বিষয়ে একজন মানুষের উপর ইলম, জ্ঞান হাসিল করা ফরজের মধ্যে, ফরজ ইলমের মধ্যে, ফরজ উলুমের মধ্যে, ফরজ জ্ঞানের মধ্যে, আর তা হচ্ছে সুধারণা পোষণ করা, ভালো ধারণা। এটা মানুষের ব্যক্তির ব্যাপার হতে পারে, কোন বস্তুর ব্যাপার হতে পারে, আল্লাহর কোন সৃষ্টির ব্যাপার হতে পারে, সুধারণা পোষণ করা। আমরা এই আলোচনার দিকে যাব ইনশাল্লাহ, সোহেল ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা শুরু করব আজকে, যে আমরা সুধারণা এই বিষয়টা কি এবং আমাদের করণীয় কি, আমরা কিভাবে সুধারণা পোষণ করব এই বিষয়ে ইনশাল্লাহ শুনব ইনশাল্লাহ। আমরা অনুষ্ঠানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শামিল করব, আপনাদের পক্ষ থেকে আসা কল এসএমএস ইনশাল্লাহ আমরা শামিল করব।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب العالمين أما در كي سشتی کرسن آر مانوز جخون دنیا تا ایشه چه دنیا تا آشا کرائے تارا شماز بودو خوابه باشا باش کرائے آر بلا های مانوز شمازیک جیب ایک اپر رو پر نیربوشی لیتا کی تارا ببینو بابه সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবন তারা একসাথে মিলেমিশে থাকে, বসবাস করে। আর যখন মানুষ মিলেমিশে থাকে তখন মিলেমিশে থাকতে গিয়ে কিছু এমন হক রয়েছে একজনের প্রতি আরেকজনের যেগুলো আদায় করতে হয়। এই হকগুলোর মধ্যে একটি হক হচ্ছে সুধারণা করা। কেউ কোনো কাজ করলো তার ব্যাপারে বা কেউ কিছু করতে পারলো না, যেমন আমি কাউকে কিছু বললাম সেই কাজটি করলো না, তো এক্ষেত্রে আমার কি ধারণা করা উচিত? এই ব্যাপারে কুরআনে পাকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে তোমরা অধিক ধারণা থেকে বাঁচো, কেননা কিছু ধারণা এমন রয়েছে যেগুলো দ্বারা গুনাহ হয়ে থাকে। তো কুরআনে পাকে বলা হচ্ছে যে আমরা যেন অধিক ধারণা না করি, কেননা কিছু ধারণা রয়েছে যেগুলো গুনাহের মধ্যে আমাদেরকে নিয়ে যায়। তো সেটা হচ্ছে কুধারণা। যেমন আমরা কেউ কাউকে ফোন করলাম, তো সে কি হলো, ফোন রিসিভ করলো না বা রিসিভ হলো না, তো আমরা এটা ধারণা করিনি কি হয়তো সে ইচ্ছা করে আমার ফোনটি রিসিভ করেনি, এরকম ধারণা চলে আসে, তো এটাকে বলা হয় মন্দ ধারণা বা কুধারণা। কিন্তু এখানে আমাদের করা উচিত কি, সুধারণা করা উচিত। আর কুধারণা করার দ্বারা আমাদের এটা গুনাহ হয়তো হতে পারে যে লোকটি তার কাছে মোবাইল ছিল না, সে এই কারণে রিসিভ করেনি, কিন্তু আমরা কি ধারণা করলাম, এটা খারাপ ধারণা করলাম,
মোবাইলে
নেটওয়ার্ক ছিল না, বিভিন্ন কারণ হতে পারে। তো কারণ না খুঁজে আমরা বললাম কি সে আমার ফোনটা রিসিভ করলো না ইচ্ছা করে, সে কি একটা মন্দ ধারণা করলো যেটা ওই ব্যক্তির মধ্যে নেই এই গুণটি, তো খারাপ ধারণা করার কারণে এখানে গুণা হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমাদের মুসলমানের হকের মধ্যে একটি হক যে সুধারণা করা, তার ব্যাপারে হয়তো সে কোনো পেরেশানির মধ্যে রয়েছে বা কোনো সমস্যার মধ্যে রয়েছে, এই কারণে সে ফোন রিসিভ করতে পারেনি, এই ধারণা আমাদেরকে করতে হবে। আর এই ধারণার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইশা ফরমান, সুন্দর ধারণা এটা হচ্ছে একটি ইবাদত। আর এই সুন্দর ধারণা মানুষকে একের অপরের প্রতি ভালোবাসা এবং মানে খুব আন্তরিকতা তৈরি করে। আর কুধারণার মাধ্যমে মানুষের মধ্যে কি হয়, ফাটল সৃষ্টি হয়, তাদের যেই সম্পর্ক এটা নষ্ট হয়ে যায়। একটি ঘটনা বলতে চাই ইমরান ভাই, যে ঐমুল হিকায়াতের মধ্যে একটি ঘটনা রয়েছে যে হযরত সাইয়েদনা খালিদ বিন মাদান রহমাতুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় এক সাহাবী রাসূল যার নাম হচ্ছে হযরত সাইয়েদনা সাঈদ বিন আমির বিন খুজাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরবের মধ্যে একটি এলাকা রয়েছে হামস, ওই হামস এলাকার মধ্যে তাকে গভর্নর বা ওইখানকার কর্তা নিগরান হিসেবে পাঠানো হলো তাকে। তো কিছুদিন পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকা হামসে গেলেন পরিদর্শন করতে, যে সে কিভাবে পরিচালনা করছে পুরো এলাকা। তখন তিনি সর্বপ্রথম গিয়ে ওইখানে সাক্ষাৎ করলেন হামসবাসী, যারা ওই এলাকার লোক ছিল তাদের সাথে তিনি কথা বললেন যে তোমাদের যাকে পাঠানো হয়েছে তোমাদের দেখাশোনার জন্য, এদের ব্যাপারে তোমাদের ধারণা কি? আর হামসের যারা ছিল তারা এই ব্যাপারে মানে প্রসিদ্ধ ছিল, তারা যে কোনো গভর্নর হোক বা যে নিগরান হোক তাদের বেশি বেশি অভিযোগ করত, শিকায়ত করত। তো তখন তারাও কি করলো, এই হযরত আমির বিন খুজাইম রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে কি করলো, অভিযোগ করা শুরু করলো যে তার ব্যাপারে আমাদের চারটি অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে সকালে তিনি দিনের বেলা অনেক দেরিতে আমাদের কাছে আসেন। এরপর বললেন যে তিনি আমাদের বছরে একটা দিন, তিনি মাসে একদিন আমাদের কাছে আসেন না। এরপর তিনি রাত্রবেলা কারো কোনো বিপদ মানে কারো কোনো সমস্যার কথা তিনি শুনেন না। আর চার নাম্বার যে অভিযোগ তিনি করলে তারা করলেন তা হচ্ছে যে তিনি তারা বলতে লাগলেন যে কখনো কখনো তিনি এমন অস্থির এমন বেকার হয়ে যান যে তিনি মানে চিন্তা ভাবনা করতে করতে সে বেহুশ হয়ে যায়। তো এই চারটি অভিযোগ তারা করলো। তখন হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমির বিন হুজাইম রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন যে তারা আপনার ব্যাপারে এই অভিযোগগুলো করেছেন, এর জবাব কি, এর উত্তর কি, আপনি কেন এমন করতেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তারা প্রথম অভিযোগ করেছে যে আপনি দিনের বেলা দেরি করে আসেন, এর কারণ কি? তোর এর জবাব দিতে গিয়ে হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমার কোনো খাদিম নেই, আমি নিজান কিন্তু আমার কোনো খাদিম নেই, আর খাদিম না হওয়ার কারণে আমার নিজের কাজ নিজে করতে হয় এবং আমার পরিবার যা আছে আমার এই মামলা গুলো দেখতে হয়, এই কারণে আমি নিজের কাজ নিজে করে তারপরে আমি আসি এলাকার মধ্যে, এই কারণে আমার দেরি হয়ে যায়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় প্রশ্ন করলেন যে এই ব্যাপারে আপনার কি কি কথা যে আপনি রাত্রবেলা কারো কোনো কথা শুনেন না? তখন আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তর দিলেন যে আমি দিনের বেলা বান্দার জন্য ব্যস্ত থাকি, অর্থাৎ যাদের ব্যাপারে আমাদেরকে নিগান বানানো হয়েছে আমি তাদের দেখাশোনা করি, তাদের সব তাদের জন্য আমি সময় নির্দিষ্ট করেছি এবং রাত আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট করে রেখেছি, আর রাত্রবেলা আমি এই জন্য কারো কথা আমি শ্রবণ করি না, আমি আল্লাহ তাআলার ইবাদত করি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় অভিযোগের কথা বললেন যে তৃতীয় অভিযোগ তারা করেছে যে আপনি মাসে একদিন আসেন না, এর কারণ কি? তখন আমির রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি মাসে একদিন আসি না এই কারণে আমি আগে বলেছি আমার কোনো খাদিম নেই আর আমার পরার মতো দ্বিতীয় কোনো লেবাসও নেই, আমি একটি লেবাস পরি আর এই মাসে একদিন আমি এই লেবাস ধুয়ে দিই, ধুয়ে দেওয়ার পর শুকানোর পরে আমার আসার আর সময় থাকে না, এই কারণে আমি আসতে পারি না। এরপরে চার নম্বর অভিযোগের কথা উল্লেখ করে জিজ্ঞাসা করলেন যে আপনি কখনো কখনো এমন হয়ে যায় যে আপনি খুব ছটফট ছটফট করতে করতে আপনি অজ্ঞান হয়ে যান? তখন আমির রাদিয়াল্লাহু তাআলা এর উত্তর দিলেন যে যখন আমি মুসলমান ছিলাম না তখন আমার সামনে আমি তখন কুরাইশ যারা অমুসলিম ছিল তাদের সাথে ছিলাম এবং এক সাহাবী রাসূল তাকে কি করা হলো, গাছের মধ্যে বাঁধা হলো, সে মুসলমান হয়েছিল এর জন্য, আর তার শরীরে তীর বিদ্ধ করা হতো আর তাকে অনেক কষ্ট দেওয়া হলো আমার চোখের সামনে। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এটা পছন্দ করো যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কষ্ট দেওয়া হবে এরকম আর তোমাকে ছেড়ে দেওয়া হবে? তখন খাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তো এটাও পছন্দ করি না যে আমি আমার ঘরের যারা লোক রয়েছে তাদের সাথে আনন্দে থাকবো আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিন্দু পরিমাণ কোনো আঁচ আসবে। তারপর তাকে অনেক অত্যাচার করা হলো। তিনি বললেন আমির রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তখন মুসলমান ছিলাম না, আমার চোখের সামনে তাকে এরকম শাস্তি দেওয়া হলো, আমার তখন কিছু করার ছিল না, এখন যখন আমার ওই কথা স্মরণ আসে তখন আমার ভিতর দিয়ে অনেক মানে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আমি ছটফট করতে থাকি এবং আমি অজ্ঞান হয়ে যাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই হাফবাসী যারা হামসের অধিবাসী ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো এখন তোমাদের বলার কি রয়েছে? তখন তারা লজ্জিত হলেন এবং তারা সবাই ক্ষমা চাইলেন। এখানে দেখেন ইমরান ভাই যে যে ঘটনা উল্লেখ করা হলো বলা হলো এখানে কিন্তু অনেক শিক্ষণীয় যে আমাদের দেখতে বাজাহির অনেক কিছু রয়েছে যেটা আমরা দেখতে একরকম মনে হয় কিন্তু এটা যদি আমরা গভীরে ভালোভাবে এটা রিসার্চ করি যাচাই করি তখন দেখা যাবে যে এর কারণগুলো কিন্তু খুবই ভালো দিক। এক্ষেত্রে আমাদের কি করা উচিত, মন্দ ধারণার থেকে বেঁচে মানুষের ব্যাপারে সুধারণা করা উচিত।
ওই ঘটনা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ওই ওই এলাকাবাসী আপনার তিনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এক প্রকার খারাপ ধারণা
করেছিলেন।
এখন এখানে হচ্ছে যে আসলে এই ঘটনা এভাবে যদি আমরা দেখি যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে আমাদের এই কখনো আমাদের ঘরের মধ্যে যেন ঘটনা ঘটে, কখনো আমাদের সমাজের মধ্যে ঘটে, কখনো স্কুলের মধ্যে, কখনো মার্কেটের মধ্যে, এই ধরনের অসংখ্য ঘটনা আমাদের সামনে উপস্থিত হয়। আসলে এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার কুধারণা থেকে বাঁচা, সুধারণা অন্তর্পোষণ করা, এই বিষয়ের জন্য একজন মানুষের যথাযথ ইলম থাকা জরুরি। ইলম যখন থাকবে তখন সে সর্বপ্রথম সে এটাকে যাচাই করবে যে ইসলাম কি বলে, আমার দায়িত্ব কি, আমি আমার দায়িত্ব কি যে আমি যাচাই বাছাই করব না তার ব্যাপারটা আমি ধারণা নিয়ে আমি কি করব বসে থাকবো। এখানে আসলে দর্শক শ্রোতা, আসলে বর্তমানে আজকে আমরা অনেক অনেক সমস্যার সম্মুখীন, পারিবারিক ভাবে, আমাদের সামাজিক ভাবে এমন ঘটনা আজকে ঘটে যাচ্ছে, এমন ঘটনা যার একটি ছোট্ট একটি ঘটনায় ঘর ধ্বংস হয়ে যাচ্ছে, পুরা এক মহল্লার সাথে আরেক মহল্লার, এক গ্রামের সাথে আরেক গ্রামের লড়াই সৃষ্টি হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি পক্ষান্তরে যদি আমরা দেখতে পাই যে সুধারণা, অর্থাৎ যেটা একজন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা, এর মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলির মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে, গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। এই সুধারণা এবং কুধারণা, সুধারণা যখন মানুষ সুধারণা করা শুরু করবে, সুধারণা করার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে ভালো অন্তরের প্রয়োজন।
আল্লাহর রহমাতুল্লাহ তাআলা তিনি ইরশাদ ফরমান যে যার অন্তর সুন্দর, অর্থাৎ সুধারণা সুন্দর অন্তর থেকে আসে, আর কুধারণা এটা মন্দ অন্তর থেকে আসে।
আসলে যখনই আমাদের খারাপ ধারণা করার, সন্তানের ব্যাপার হোক, স্বামী স্ত্রীর ব্যাপার হোক, স্ত্রী স্বামীর ব্যাপার হোক, মালিক কর্মচারীর ব্যাপার হোক, কর্মচারী মালিকের ব্যাপার হোক, নেতা তার কর্মীর ব্যাপার হোক, কর্মী তার নেতার ক্ষেত্রে হোক, যখনই আমরা ধারণা করি আমাদেরকে ভাবতে হবে যে এর মধ্যে কারণ কি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস মোবারক খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয়ের সাথে, যে কোন ব্যক্তির ব্যাপারে ধারণা করার আগে কমপক্ষে 70টি কারণ যাচাই করার জন্য বলা হয়েছে, উজর, যেটাকে আমরা বাংলাতে বলি কারণ। হতে পারে এই কারণে, হতে পারে এই কারণে, ফোন রিসিভ করে না, হতে পারে এই কারণে, মসজিদে আসতে পারে নাই, হতে পারে এই কারণে, আচ্ছা ইজিতে মাতে আসতে পারে নাই, হতে পারে এই কারণে, সেই এই কারণে, কমপক্ষে 70টি কারণকে সামনে রাখা হোক। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 70টি কারণ তো দূরের কথা, আমরা ফ্যামিলিতে যখন কোনো ঘটনা ঘটে আমরা দুই একটি কারণ আমরা যাচাই না করে আমরা খারাপ ধারণার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই।
আসলে সুধারণা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকে, বিষয় রয়েছে সুধারণা। তো যদিও বিষয় সুধারণা, কিন্তু আমাদের সমাজের মধ্যে কুধারণার প্রভাবটা খুবই বেশি দেখা যাচ্ছে।
আসলে আমাদের সুধারণার বিষয়টা রাখার উদ্দেশ্য এটাই, যখন মানুষ সুধারণার দিকে আসবে তখনই কুধারণা থেকে কি
বেঁচে থাকতে পারবে। তো এটা অন্তরের সাথে সম্পর্ক, এই সুধারণা বলি বা কুধারণা দুটোটাই কিন্তু অন্তর থেকেই আসে, অন্তরের সাথে রিলেটেড। তো ধারণা দুই প্রকার, একটা হচ্ছে সুধারণা, একটা হচ্ছে কুধারণা, মন্দ ধারণা। তো সুধারণার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের হকের মধ্যে কল্যাণ ও ভালো বিশ্বাস করে নেওয়া। যেমনই ভাবে কাউকে জামাতের সময় মসজিদ থেকে বের হতে দেখা, তো এই ধারণা করা হয়তো তার অজু ভেঙে গেছে বা অন্য শরীরে কোনো কারণ হয়েছে। তো এর জন্য কি প্রতিটা মানুষের ব্যাপারে সুধারণা করতে হবে, কুধারণা থেকে বেঁচে থাকে? আর এর এটাকে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে অনেক উত্তম একটি ইবাদত। আমরা তো আজকাল অনেক ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ইবাদত দানসদকা করে থাকি, বাহ্যিক ভাবে আমরা দেখেও থাকি মানুষের সামনে, কিন্তু এটা এমন এক ইবাদত যেটা আমার অন্তরে ভালো জানা, আমি তার বিরুদ্ধে তার সম্পর্কে কি ধারণা করছি। তো এটা আমার নিজের অন্তরের উপর ডিপেন্ড করে। এটা তো তেমনই এক ঘটনা যে 60 বছর এক আবিদ ইবাদত করেছিলেন পাহাড়ের চূড়ার মধ্যে। তো ইবাদত করতে করতে কোন এক রাতে তাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, বলা হলো যে হে আবিদ, তোমার থেকে অমুক ব্যক্তি উত্তম। তো তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে স্বপ্নের ব্যাপারে চিন্তা করলেন যে এটা তো সামান্য একটি স্বপ্ন, এটা হতেই পারে। তো তিনি এটাকে ভ্রুক্ষেপ করলেন না, কোনো পাত্তা দিলেন না। তো এরপর তিনি আরেক রাতে স্বপ্ন দেখলেন যে অমুক মুচি তোমার থেকে উত্তম। তো দ্বিতীয়বার তিনি এই স্বপ্ন দেখার পরে তিনি তখনও কোনো গুরুত্ব দিলেন না যে এটা কি স্বপ্নই হতে পারে, এর কোনো ভিত্তি নেই। তো তৃতীয়বার তাকে সেই একই স্বপ্ন দেখানো হলো যে অমুক মতি তোমার থেকে উত্তম এবং আল্লাহ তাআলার নিকট তোমার থেকেও বেশি মর্যাদাবান অমুক মতি। তো তিনি তার মধ্যে কিউরিসিটি কাজ করলো যে এমন কি আমল তার মধ্যে রয়েছে, হ্যাঁ তার সঙ্গে আমি সাক্ষাৎ করব। তিনি সেই পাহাড়ের চূড়ায় থেকে নেমে সেই মতির কাছে গেলেন সাক্ষাৎ করার জন্য। তো সেই মতি তাকে দেখে, অর্থাৎ সেই আবিদ ব্যক্তিকে দেখে তিনি তাড়াহুড়া করে দাঁড়িয়ে গেলেন এবং আদব সম্মানের সাথে তার হাতকে চুম্বন করলেন। তো বলা হলো যে হে জনাব হুজুর, যে আপনি, আপনাকে এমন কোন কাজ যেটা আপনার ইবাদতখানা থেকে আমার কাছে নামিয়ে নিয়ে এসেছে, এমন কি কাজ আপনাকে বাধ্য করেছে, কোন বিষয়টি? তো তিনি বলল যে তোমার জন্যই আজকে আমাকে ইবাদতখানা থেকে এখানে আসতে হয়েছে, কারণ আমাকে বলা হয়েছে স্বপ্নের মধ্যে যে আমার থেকে তোমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো আমাকে বলো যে এমন কোন কাজ, কোন ইবাদত তোমার মধ্যে রয়েছে। তো তিনি কিছুক্ষণ চুপ রইলেন এবং বলতে থাকলেন যে তেমন কোন আমল আমার মধ্যে নেই, কিন্তু হ্যাঁ আমি এটা বলতে পারি যে আমি প্রতিদিন যে হালাল ইনকাম করি, রিজিক উপার্জন করি এবং কিছু সম্পদ আমি আমার পরিবারের জন্য, অর্থাৎ অর্ধেক সম্পদ পরিবারের জন্য খরচ করি এবং বাকি অর্ধেক আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করি।
সুবহানাল্লাহ।
এবং আরেকটি আমল হচ্ছে আমি অধিক পরিমাণে রোজা রাখি। তো ব্যাস এই হচ্ছে আমার আমল। তো এটা শোনার পর তিনি সেই আবির দেখতে চলে গেলেন, তিনি ইবাদতের মধ্যে পুনরায় রত হলেন। তো তিনি আরেকদিন স্বপ্ন দেখলেন যে তাকে জিজ্ঞাসা করো, অর্থাৎ ওই মুচিকে যে জিজ্ঞাসা করো যে কি কারণে তার চেহারা হলুদ বর্ণের। তো তিনি পুনরায় নেমে আসলেন, সেই মুচিকে বললেন যে তোমার চেহারা এত হলুদ বর্ণের কেন, এর রহস্য কি আমাকে বলুন। তো সে বলল যে এর কারণ হচ্ছে আমি সব সময় আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকি এবং প্রতিটা মানুষকে, মুসলমানকে আমি মনে করি তারা জান্নাতি এবং আমি জাহান্নামী, প্রতিটা মুসলমান আমার থেকে উত্তম, আমি এই সুধারণা করি।
প্রতিটি মানুষ
আমার থেকে উত্তম, সব প্রতিটা মানুষই জান্নাতি আর আমি হচ্ছি জাহান্নামী। এই কারণে আল্লাহ তাআলার ভয়ে আমি সবসময় নিজেকে এমন ভাবে ভীতির মধ্যে রাখি যার কারণে আমার চেহারা হলুদ বর্ণের রয়ে গেছে। তো দেখেন এই এই যে সুধারণা এবং এই ঘটনার মধ্যে বলা হয়েছে যে তাকে যে আল্লাহ তাআলা দরবারে এত মর্যাদাবান বলা হয়েছে যে সাত বছর, টানা সাত বছর ইবাদত করেছেন একটা আবিদ পাহাড়ের চূড়ায়, সেখানে আমরা তো কিছুই না। তো সেই আবিদ থেকেও বলা হয়েছে আল্লাহ তাআলা দরবারে তার মর্যাদা উত্তম। এরা একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি হালাল উপার্জন তো করেন, ঠিক আছে রোজা রাখেন, কিন্তু বিশেষ কারণে তার চেহারা হলুদ বর্ণের হয়েছে, এর একটি কারণ তার সুধারণা অন্তরে ছিল।
আসলে খুব সুন্দর ভাবে, খুবই চমৎকার ভাবে যে আমাদের এই আমাদের এহসান ভাই, ওনার দুটোই নাম, আমি অনেক সময় এহসান ভাই বলে, আবার আমাদের সজল ভাই, আসলে বাস্তবিক পক্ষে যে খুবই যে আল্লাহর তালার নৈকট্য লাভ করা, আবিদের ঘটনা শুনুন অনেক দিকে, অন্যদিকে মুসির ঘটনা, যে মুসি যে জুতা সেলাই করে, যে স্বাভাবিকভাবে জুতা সেলাই করে, আমাদের সমাজের মধ্যে তার স্তর কোথায়। আমরা অনেকেই তাকে কেউ হাই লেভেলে কখনো নিয়ে যায় না, তার সবাই ধ্যান ধারণা হচ্ছে তার সে নিচু স্তরে, কিন্তু আমরা জানি না যে কোন স্তরের মানুষ আল্লাহর কাছে দামি। অনেক বাহ্যিক ভাবে দেখতে মনে হয় যে ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা দামি হয়ে যায়। যে মুসির ঘটনা আমরা শুনলাম যে সে তার অন্তরটা কত পবিত্র ছিল, সে মুসি হতে পারে, সে একজন জুতায় সিলাইকারী হতে পারে, কিন্তু তার অন্তর এত পবিত্র ছিল, তার ধারণা ছিল যে প্রতিটি মানুষ আমার থেকেও ভালো, প্রতিটি মানুষকে সে মানুষের ব্যাপারে সে সুধারণা করতো। ইনশাল্লাহ আজকে অনুষ্ঠান আমি কিছুক্ষণ একটি এমন একটি ঘটনা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যে সুধারণার আসলে যে বরকত, যে সুধারণা যারাই করবে মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই তাদেরকে আল্লাহ তাআলা বরকত প্রদান করবে। কিছু কলসের দিকে যাব, তারপর ইনশাল্লাহ আমরা আবার আলোচনাতে ফিরে আসবো। যে কল চালিয়ে দিই
নায়ক মোহাম্মদ রুহুল আমিন, আপনাদের রহমত অনুষ্ঠানটা সুন্দর, আল্লাহ পাক আপনাকে হায়াত দারাজ করুক। আপনারা প্রতিদিন এই অনুষ্ঠানটি করেন, অনেক কিছু আমরা জানতে পারি। আজকে একটি নাতের সুর যদি শোনাতে হুজুর, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নাতের সুরটা যদি একটু শোনাতে পারেন।
সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমি মোহাম্মদ জাহিদ হাসান শিবমঙ্গল থেকে বলছি। মরণ যেন হয় সবুজ গম্বুজের নিচে, এই নাটটি শুনিয়ে দিলে খুশি হব।
আচ্ছা মাশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমি কুমিল্লা থেকে বলছিলাম, আব্দুল মতিন। আমি একটু গজল শুনতে চাইছিলাম।
মাশাআল্লাহ। আমরা সরাসরি জুনেদ ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। আর দর্শক, যদি সম্ভব হয় আপনাদের ফ্যামিলিতে অথবা আপনার পাশে যারা তাদেরকে মিলে আমরা সম্মিলিত ভাবে আসুন, আমরা আমাদের ছেলেমেয়ের মাধ্যমে ইনশাআল্লাহ নাতে রসুল পড়ার মধ্যে শোনার মধ্যে ইনশাআল্লাহ আমরা মশগুল হয়ে যাই।
লাগছে মন হয় তো নবী, লাগবে মদিনায় মোরে। লাগছে মন হয় তো নবী, লাগবে মদিনায় মোরে। গিয়ে সে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে আকা। গিয়ে সে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। লাগছে মন হয় তো নবী, ডাকবেন মদিনায় মোরে। লাগছে মন হয় তো নবী, ডাকবেন মদিনায় মোরে। গিয়ে সে থাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে আকা। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে, ঘুরব কত দারে দারে, চাহিছি দরবার ছেড়ে আকা। ঘুরব কত দারে দারে, চাহিছি দরবার ছেড়ে। লাগছে মন হয় তো নবী, ডাকবে মদিনায় মোরে আকা। লাগছে মন হয় তো নবী, ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে থাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। ভাগে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার আকা। ভাগে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। আমি ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। লাগছে নবী ডাকবে মদিনায় মোরে, ইয়েছে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের আলোচনা হচ্ছে সুধারণার ফজিলত বরকত। আসলে যে সুধারণার যে কিছু উদাহরণগুলো আমাদের আলোচনার মধ্যে চলে আসে, যেমন কিছুক্ষণ পূর্বে যে আমরা আমাদের এহসান ভাই থেকে আমরা শুনলাম, যেমন কোন ব্যক্তি সেই আপনার মসজিদে গেল, জামাত মাত্রই শুরু হবে মসজিদে, এখন সে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, তখন যে একজন মুসলমান হিসেবে তার দায়িত্ব হচ্ছে তার ব্যাপারে সুধারণা করা, যে হতে পারে তার অজু চলে গিয়েছে। আরো অনেকগুলো কারণ হতে পারে, হতে পারে যে তার শারীরিক অন্য কোনো প্রবলেম, এ ধরনের কি হতে পারে। এভাবে যদি আমরা প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সুধারণাকে যদি আমরা সামনে নিয়ে আসি, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, আল্লাহ চাইতো যে এই ঘটনা এমন একটি ঘটনা আমাদের শোনার পরে আমাদের মন ইনশাল্লাহ সুধারণার দিকে ইনশাল্লাহ দাবিত হবে। আর এই ঘটনা বর্তমান সময়ের মহান বলিয়ে কামিল, যার উসিলায় মাদানী চ্যানেল, যার উসিলায় পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামের খেদমত, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আজকে বিশ্বব্যাপী যে দিনে খেদমত, মহান বলিয়ে কামিল শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তার কাদেরী দামাত বরকাত মুআলিয়া, এর বিশ্ববিখ্যাত একটি কিতাব যার নাম হচ্ছে ফয়জানে সুন্নাত, 393 নম্বর খ্রিস্টাব্দের মধ্যে এই ঘটনা খুব মনোযোগ সহকারে দেন খেয়াল মাদানী চ্যানেলের দিকে রেখে ইনশাল্লাহ আমরা শ্রবণ করার আমরা চেষ্টা করি। তা হচ্ছে এই ঘটনা হচ্ছে এক ডাকাত দলের ঘটনা। ডাকাতের একটি দল লুটপাট করার জন্য তারা বের হলো। এটা সেই পূর্বের যুগে ছিল, বর্তমানেও আছে যারা ডাকাতি করেন। কিছু লোক তাদের কাজই হচ্ছে কি করা, ডাকাতির মাধ্যমে হারাম খাওয়া, আল্লাহ হেফাজত করুক। তো প্রতিমধ্যে রাতে এক মুসাফির খানাতে তারা অবস্থান করার জন্য সেখানে এই কথা তারা প্রকাশ করলো যে আমরা আল্লাহ তাআলার রাস্তার মুসাফির যুদ্ধ করার জন্য আমরা বের হয়েছি। মুসাফির খানা আগের যুগের মধ্যে, এখন খুব কম এই নিয়মটা, বিভিন্ন এলাকার মধ্যে অনেক মানুষ যারা মুসাফির অনেক দূর থেকে তারা সফর করে, তাদের অবস্থানের জন্য এলাকাবাসীর উদ্যোগে মুসাফির খানা তৈরি করা থাকতো। তারা চাইলে কিছুক্ষণ সেখানে আরাম করতেন, কিছুক্ষণ রেস্ট করতেন, এরপরে তারা সামনের দিকে অগ্রসর হতেন, তাকে বলে মুসাফির খানা। এ ধরনের মুসাফির খানার তারা সামনে সেখানে উপস্থিত হলে ডাকাত দল, আর তারা সেই মুসাফির খানার যে দায়িত্ব ছিলেন তাকে বললেন যে আমরা আল্লাহ তাআলার রাস্তার মুসাফির। তার এক প্রকার মিথ্যা রাষ্ট্র নিয়েছে মুসাফির, আমরা যুদ্ধ করার জন্য বের হয়েছি। তো মুসাফির খানা যিনি মালিক ছিলেন, তিনি ছিলেন নেককার পরহেজগার লোক। তিনি যখন শুনলেন যে এই সকল লোক তারা কত উত্তম, আল্লাহ তাআলার রাস্তার তারা যুদ্ধ করার জন্য তারা বের হয়েছেন, তো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের নিয়তে তাদের খুবই খেদমত করলেন। আর মানে ওনার ধারণাটা কত ভালো যে খুব খেদমত করলেন। সকালে ওই ডাকাত দল কোন একদিকে রওনা হয়ে গেল, রাত্রে অবস্থান করলো, সেখান থেকে অন্যদিকে চলে গেল, আর লুট ফাট করে সন্ধ্যায় আবার সে মুসাফির খানে এসে উপস্থিত হলো ডাকাতেরা। যখন তারা ফিরে আসলো, আর ওই মুসাফির খানা যিনি মালিক ছিলেন নেককার ব্যক্তি, তার এক পঙ্গু প্রতিবন্ধী, এক প্রকার প্রতিবন্ধী এক সন্তান ছিল। যখন তারা লুটপাট করে সে ডাকাত দল এসে আবার ফিরে আসলো, গত রাতে মুসাফির খানার মালিকের যেই ছেলেকে, অর্থাৎ সে প্রতিবন্ধী ছেলেকে তারা চলাফেরা করতে অক্ষম দেখেছিল। সে আজকে স্বাভাবিক অবস্থায় সে চলাফেরা করা শুরু করলো, যে গতকালকে ছিল কি অক্ষম, এখন সে হাঁটা চলাফেরা করা শুরু করলো। তার আশ্চর্য হয়ে ওই মুসাফির খানার মালিককে জিজ্ঞাসা করলো, এটা কি কালকের দেখা সে প্রতিবন্ধী, আমরা যাকে কালকেই দেখেছি ওই প্রতিবন্ধী? তিনি খুবই সম্মানের সাথে জবাব দিলেন, জি হ্যাঁ এটা ওই ছেলে। বলল যে সে এত তাড়াতাড়ি সে সুস্থ কিভাবে হলো, এই পরিবর্তন কিভাবে হলো, তার পরিবর্তনের কারণ কি? জবাব দিলেন, এসব কিছু আপনাদের ন্যায় আল্লাহর পথের মুসাফিরদের বরকত। এটা হচ্ছে আপনাদের বরকত। কি বরকত? কি আসল শুনি বরকত। তো বলতো ওই মুসাফিরখানা মালিক বলতেছে, আমার কথা হচ্ছে আপনাদেরকে আমি খাবার পরিবেশন করেছি, যা খেয়েছিলেন আপনারা তা থেকে কিছু অবশিষ্ট ছিল। অনেক সময় যখন আমরা খাবার খেয়ে থাকি তো কিছু না কিছু থেকে যায়, একটু খাবার থেকে যায়, পানি থেকে যায়, অবশিষ্ট ছিল। আমি আপনাদের খাবারের অবশিষ্ট অংশ শেফার নিয়তে আমি আমার সে প্রতিবন্ধী সন্তানকে খাওয়াই দিই, আমি খাওয়াইলাম, এবং ওই অবশিষ্ট আপনাদের বেঁচে যাওয়া পানি তার শরীরের মধ্যে আমি মালিশ করে দিলাম। আল্লাহ আপনাদের মতো নেক বান্দাদের খাবারের অবশিষ্ট অংশ পানির বরকতে আমার প্রতিবন্ধী সন্তানকে আরোগ্য দান করলেন। দেখুন পরে কি ঘটে, যখন ডাকাতরা এই কথা শুনলো তখন তাদের চোখ থেকে পানি পড়তে লাগলো, অজর নয়নে তারা কান্না শুরু করলেন, কন্দনরত অবস্থায় তারা বলল, এইসব কিছু আপনার সুধারণার ফসল, আমাদের কিছু না, আপনার সুধারণার ফসল, নয়তো আমরা তো বড়ই গুনাহগার। শুনুন আমরা আল্লাহর পথের মুসাফির নয়, বরং আমরা ডাকাত, আমরা মুসাফির ছিলাম না, আমরা মিথ্যার আশ্রয় নিয়েছি, আমরা মূলত আমরা হচ্ছে ডাকাত। আল্লাহ তাআলার এই দয়া প্রদর্শন আমাদের মনের দুনিয়াকে উলট পালট করে দিয়েছে। আমরা আপনাকে সাক্ষী রেখে আমরা এই মুহূর্তে তওবা করতেছি। সুতরাং তারা তওবাকারী হয়ে নেকির পথ ধরলো এবং মৃত্যু পর্যন্ত তারা ওই তওবার উপর অটল
রইলো।
এখানে দুইটা বিষয়, একটি হচ্ছে কয়েকটা বিষয় এখানে আসলে, যে প্রথম নাম্বারে ফার্স্ট ওই মুসাফির খানার মালিক শুরুতেই সুধারণা করলেন, একটা দ্বিতীয় নাম্বার কি হল আবার তাদের খেদমত করলেন, সুন্নতের উপর আমল করলেন, তৃতীয় নাম্বার কি হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকের আমল করলেন, যে মুমিনের উৎকৃষ্টের মধ্যে শেফা, ডাকাতের মুমিন হিসাবে মেনে নিছে, ছিল ডাকাত কিন্তু দেখুন এক মুমিন, যে ভালো সে মানুষকেই ভালো মনে করে। আজকে আমাদের কাছে সবাই খারাপ, মূলত আমি খারাপ না আসলে, মানে আমাদের হচ্ছে কি যে আমরা মানুষকে খারাপ কেন ভাবি, আসলে আমরাই খারাপ। যদি আমি খারাপ এই কারণে আমার কাছে সবাইকে খারাপ মনে হয়। দেখুন সর্বশেষ যে ঘটনা ঘটলো, যেই সুধারণা করলেন, ভালো ধারণা করলেন, এর বরকত আলহামদুলিল্লাহ যে ওনার ওই সন্তান যে প্রতিবন্ধী ছিল সুধারণার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই সন্তানকে সুস্থ করে দিলেন। এর সর্বশেষ রেজাল্ট কি হলো, এর ফলাফল এটাই যে ওই সুধারণার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে ডাকাতদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন।
বাস্তবিক সুধারণা এমন একটি বিষয় না, বান্দাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায়। যেমন একটি ঘটনা, যেমন আমাদের এহসান ভাই বলেছিলেন এক মুচির ঘটনা, ঠিক সেরকমই এক মুচির ঘটনা, এক বুজুর্গ ব্যক্তি ওই মুচিকে তিনি আল্লাহর বলি ছিলেন, খুব পরে যাচ্ছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে আল্লাহর বলি হয়েছেন, আপনি নেককার হয়েছেন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছেন, এর কারণ কি, এর মাধ্যম কি? তখন ওই মুচি বলতে লাগলো, আমার তো বাজারে মানে আমল তো এমন ছিল না, কিন্তু আমি হ্যাঁ একটি আমল এটা করি, যখন আমার কাছে কেউ জুতা পালিশ করার জন্য আসে তখন আমি ওই জুতা তার খুব সুন্দর ভাবে পালিশ করি, এই নিয়োগ করি যে সে এমন মুসলমান, যে মুসলমান সে এমন মুসলমান সে আমার নবীর উপরে দুরুদ পড়ে, সে মুসলমান, সে আমি যার উপরে দুরুদ পড়ি সেও তার উপরে দুরুদ পড়ে, আমি যে নবীর কালেমা পড়েছি সে ওই নবীর কালেমা পড়েছে, আমি ধারণা করি যে এই ব্যক্তি আমার চেয়ে উত্তম, এই ধারণা গুলো করি। আর এই ধারণা করার কারণে আমি খুব সুন্দর ভাবে ভালোভাবে তার জুতা পলিশ করি, আর এই কারণে এই সুন্দর ধারণা করার কারণে আল্লাহ তাআলা আমাদের আমাকে এই উচ্চ মাকাম দিয়েছে। দেখেন এই সুধারণা করার বরকতে আল্লাহ তাআলা ওই বুজুর্গকে কি করলেন, ওই মোচেকে তাকে বুজুর্গ ব্যক্তি বানিয়ে দিলেন, আল্লাহ তাআলা নেক বান্দা বানিয়ে দিলেন। তো এই সুধারণা আমাদের প্রত্যেকের করা উচিত, কিন্তু বর্তমান সমাজে যদি আমরা দেখি ইমরান ভাই যে সুধারণা করা তো দূরের কথা, মানুষ কোন একটা কাজ দেখলেই তারা ওই ধারণা যেখানে আমাদের মুসলমান হিসেবে করা উচিত সুধারণা সেটাকে পজিটিভ নিয়ে কি করে, এরা মন্দ ধারণা করে। আজকে এমন হয়েছে আমরা যখন ইবাদত করি ইবাদত নিয়ে মানুষ কুধারণা করে থাকে, কোন একজন বদকার গুনাগার ব্যক্তি সে মসজিদে আসলো দোয়া হচ্ছে, সে দোয়া করছে কান্না করছে, কিন্তু আমরা ধারণা করি এই অ্যাক্টিং করছে, মানুষদেরকে দেখাচ্ছে। তো এমন আমাদের অবস্থা, এমন একটি কথা যারা সায়েন্স নিয়ে পড়েছে তারাও মানবে যে অনেক সময় আমরা চোখ দিয়ে যেটা দেখি সেটা বাস্তব না,
বাস্তব
হাকিকত অন্যরকম। যেমন একটি গ্লাসের মধ্যে যদি আমরা একটি কলম বা একটা কাঠি দিয়ে দিই ওই আর ওই ওটার মধ্যে যদি পানি দিয়ে দিই দেখা যায় যে কলমটা সোজা গিয়ে একটু বাঁকা চলে গিয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়ে তারা বা আমরা এটা প্র্যাকটিক্যাল করতে পারি, একটি গ্লাসের মধ্যে যদি আমরা পানি নেই আর ওখানে যদি একটি কলম দিয়ে দিই পানির মধ্যে কলমের যতটুকু অংশ ততটুকু একটু বাঁকা দেখা যায় আর পানির উপরে যেটা এটা সোজা দেখা যায়, এতে কি কলমটা কি বাঁকা? কলমটা কিন্তু বাঁকা না, পানিতে আমি দেখছি বাঁকা কিন্তু আমার এই দেখাটা কিন্তু সঠিক না, কলমটা সোজা কিন্তু পানির মধ্যে যাওয়ার কারণে এটা বাঁকা দেখা যাচ্ছে। তো আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত যে আমরা যেটা দেখছি সেটা ব্যাপারে মানে তৎক্ষণাৎ কোনো ধারণা না করে নেওয়া, আমি দেখেছি সে এই কাজটি করলো কেন করলো তাকে জিজ্ঞাসা করি। আজকে আমাদের একটা সমস্যা আমরা জিজ্ঞাসা করি না, মুসলমান একটা কাজ করে নিয়েছে ভুল হোক বা খারাপ হোক আমরা জিজ্ঞাসা করি না ভাই আপনি এই কাজটি কেন করেছেন, আমরা ধারণা করে বসি এটার কারণে এই কাজটি করেছে,
মানে তার ওই ব্যক্তির ব্যাপারে তার ভিতরে কি একটা কি থাকে
হিংসা খুব সৃষ্টি হয়,
খুব সৃষ্টি হয়। যখন কোন ব্যক্তি তার ভিতরে এই হিংসাটা যখন আস্তে আস্তে সৃষ্টি হয় এটা এক পর্যায়ে কিন্তু বড় আকার কি ধারণ করে। আপনারা আমরা প্রায় এখন যে ঘটনাগুলো আমাদের ঘটতেছে প্রতিদিন যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচ্ছিন্ন হওয়া, ফ্যামিলির বিচ্ছিন্নতার যে আজকে সবচাইতে বড় যেটা আমি আমি মনে করি যেটা বর্তমানে একটা ফ্যামিলি গঠন হওয়ার এক মাস পরে বিচ্ছিন্নতা, দুই মাস পরে বিচ্ছিন্নতা, সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, এর সবচাইতে বড় কারণ হচ্ছে
উদাহরণা,
সবচাইতে বড় কারণ। সর্বশেষ যখন এমনই ঘটনা হয় মানে শোনার পরে উভয় ফ্যামিলি আফসোস করছে, এখন যখন ঘটনাটা যখন পুরা ক্লিয়ার হলো আজ যখন এটা এটা প্রকাশ হলো যে এখানে এইটাই এই এর কারণটা এটাই ছিল, তখন আফসোস করে কোনো লাভ হয়নি, তারা তো ফ্যামিলিগত তারা আলাদা হয়ে গেল, ওই ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ উভয় পক্ষ তখন কি পৃথক যখন ঘটনা প্রকাশ হলো। আসলে বড় আফসোস আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে, তেলমি দিন না থাকার কারণে, দিনই জ্ঞান না থাকার কারণে, ভালো পরিবেশ না থাকার কারণে। আজকে আমি মনে করি যে মাদানী চ্যানেল বড় নিয়ামত আমাদের জন্য, আজকে মাদানী চ্যানেল যদি না হতো আজকে আমরা মাদানী চ্যানেল স্টুডিও থেকে বসে এই কথাগুলো বলা আপনারা শোনা অনেকে আলহামদুলিল্লাহ আমল করে, মাদানী চ্যানেলের প্রায় কথাগুলা আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে আমলিয়তের মধ্যে আসতেছে, এটা আমরা কল সেন্টারের মাধ্যমে আমরা জানতে পারি। মাদানী চ্যানেলটা আমাদের জন্য নিয়ামত, এটাকে আমরা গ্রহণ করি, দাওয়াত ইসলামীকে আমরা গ্রহণ করি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যেই গুনাহের যে রোগ আছে, কুধারণা যে রোগ, এই যে মন মানসিকতা ইনশাআল্লাহ দূর হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। সময় খুব কম, কিছু কল নেব, তারপর সর্বশেষ কিছু আমাদের ফুল নিয়ে আমরা শেষ করব, সময় প্রায় শেষের দিকে। জি কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সুমন আহমেদ, একরামপুর গার্মেন্টস থেকে বলতেছি। আমি ওই যে নাইকেরা তুলে একটু শুনতে চাইছি আমার অনুরোধ।
আচ্ছা জি জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি জামালপুর থেকে বলতেছি। আমি কি নাইকেরা তুল শুনতে চাইছি, নূর নবী এসেছে।
আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা জি, পরবর্তী গণ।
আমার নাম সফল, আমি একটা চাই।
আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে দেখতে গেলে এক পর্যায়ে আমাদের আলোচনা খুব কমে হয়, হামদ নাতে আমরা বেশি সামিল করি। নাঈম আত্মারি হবিগঞ্জ থেকে বলছি, জুনাইদ ভাইয়ের কাছ থেকে একটা নাচ শুনতে চাই প্রিয় মদিনা দৌড়ে। যেহেতু জুনাইদ ভাইয়ের নামে চলে আসছে, তাহলে মদিনা দৌড়ে, প্রিয় মদিনা দৌড়ে দু একটি পঙ্ক্তি ইনশাল আমাদেরকে শুনিয়ে দিন।
اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد في يوم مدينة دور جابوك من قور في يوم مدينة দূরে যাব কে মন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল আকাশ, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না মায়। মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে, মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
কুধারণা থেকে আমরা বাঁচবো এবং সুধারণা নিয়ে আমরা জীবন যাপন করবো। জি,
আসলে ইমন ভাই, যে সঠিক ইলিম না থাকার কারণে এবং আজকে সমাজের মধ্যে আমরা পরিবার বলি, সমাজ বলি, রাষ্ট্রীয় ভাবে বলি, মানে প্রতিটা জায়গার মধ্যে আজকে এই যে বিচ্ছেদ, মারামারি, হিংসা, গীবত, এই প্রতিটার বিষয়ে যদি আমরা লক্ষ্য করি, এর মূল উদ্দেশ্য, এর মূল কারণ কি, যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আজকে আমরা এতটাই দূরে, যার জন্য কিন্তু আজকে এই অশান্তি আমাদের মধ্যে হচ্ছে। আর আজকে এই যে সুধারণা নিয়ে বলা হয়েছে, যে এটা এমন বড় একটি ইবাদত, যে বান্দাকে অনেক মর্যাদা আমরা শুনেছি অলরেডি আজকে অনুষ্ঠানের মধ্যে থেকে। তো আরেকটি ঘটনা আমি বলবো, যে এক বনি ইসরায়েল যুগের ঘটনা, সেটা সেটি হচ্ছে এক বনি ইসরায়েল যুগের অনেক বড় নেক পরায়ণ ব্যক্তি ছিলেন, যিনি রাস্তা দিয়ে হাঁটলে তার উপর দিয়ে মেঘের ছায়া পড়তো, এমন ইবাদত পরায়ণ ব্যক্তি ছিল। এবং সেই যুগে আরেকজন ছিল ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহগার ছিল। তো রাস্তার পাশে যাওয়ার পর সেই গুনাহগার দেখতে পেল যে সেই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর দিয়ে ছায়া যাচ্ছে, মেঘের ছায়া দিচ্ছে। তো তার মনে অন্তরের মধ্যে একটা ধারণা হলো যে আমি যদি তার পাশে যে আল্লাহ ওয়ালার ব্যক্তির পাশে যে আমি বসি, হয়তো বা এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। কেমন ধারণা করলেন, আমি তো গুনাহগার কিন্তু সে অনেক নেককার, তার পাশে হয়তো বা সোহবত মিলে বসলে আমাকে আল্লাহ মাফ করবে। তো তার পাশে যে সে বসলো, তো সেই নেক পরায়ণ ব্যক্তি ওই গুনাহগারকে দেখে তার অন্তরে ধারণা হলো যে কোথায় আমি নেককার আর কোথায় তিনি এই যুগের শ্রেষ্ঠ গুনাহগার। তো তার মনের মধ্যে একটি খারাপ ধারণা হলো। তো তিনি তাকে বিরক্ত হয়ে বললো, তুমি এখান থেকে উঠে যাও। তো এই ঘটনার পরই ওই যুগের নবীর উপর আল্লাহ তাআলা ওহী পাঠালেন যে তিনি তুমি যে বলো ওই দুজনকে, কোন দুজন নেককার এবং সেই বদকার লোককে, সেই বদকার লোককে যে বলো গুনাহগার ব্যক্তিকে তুমি যে বলো যে তোমার আমলনামা পুনরায় শুরু করতে,
দুইজনের পুনরায় কি
দুইজনের আমলনামাকে পুনরায় শুরু করতে, সেই বদকারকে যে বলো তার সুধারণার কারণে তার জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিই, এবং সেই নেককার ব্যক্তিকে বলো যে তার অন্তরে হিংসার কারণে আমি তার সমস্ত আমলকে বরবাদ করে দিলাম, অর্থাৎ ধ্বংস করে দিলাম। এই যে কি ধারণা অন্তরে, মানে কোন ইবাদত যে করতে হয় না, আজকে আমাদের গুনাহ মাফ করার জন্য অনেক ইবাদত করতে হয়, কান্নাকাটি করতে হয়, কিন্তু সামান্য একটি দেখেন সুধারণা মানে কোনো কষ্ট লাগে না এই আমল করতে, এই ইবাদত করতে কোনো সময়েরও প্রয়োজন নেই, শুধু অন্তরে একটু ধারণা করলাম যে এই ব্যক্তি উত্তম, এই ধারণার কারণে আল্লাহ তাআলা সারা জীবনে গুনাহকে ক্ষমা করে দিলেন।
সুবহানাল্লাহ। আসলে দর্শক শ্রোতা, আসলে সময় কম, যে আমরা যে বিষয়টা আমরা নিয়েছি আসলে সুধারণা আলাদা একটা অধ্যায়, উদাহরণ আবার আলাদা। আল্লাহ তাআলা আজকে আমরা সুধারণা সম্পর্কে যা শ্রবণ করলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা সকলেই দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করি।
তুমাইলা খোসলাম প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তুমাইলা খোসলাম আকা, তুমাইলা খোসলাম আকা, তুমাইলা খোসলাম আকা, তুমাইলা খোসলাম আকা, তুমাইলা খোসলাম জ্ঞানের আলোয় আলোকিত, কিরম তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত, কিরম তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মত, হয়নি কেহ তোমার মত, তোমাইলা খোসলাম আকা, তোমাইলা খোসলাম আকা, তোমাইলা খোসলাম আকা, তোমাইলা খোসলাম আকা, তোমাইলা খোসলাম, খোদা চাই যে তোমায় কত, তুলনা নেই তোমার মত, খোদা চাই যে তোমায় কত, তুলনা নেই তোমার মত, দেখতে লোকে বেকুল কত, দেখতে লোকে বেকুল কত, তোমাইলা খোসলাম আকা, তোমাইলা খোসলাম আকা, তোমাইলা খোসলাম আকা, তোমাইলা খোসলাম আকা, তোমাইলা খোসলাম।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিহাক লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
رحمت پرنا حق پرভাত আমার কাছে রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।